বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য।
তারাও চান যে মিয়ানমার থেকে যে 11 লক্ষের মতো মানুষ বাংলাদেশে এসেছে, তারা তাদের নিজের দেশে ফিরে যাক।
রয়েছে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ঝুঁকিপূর্ণ ধারা বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি।
রয়েছে কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়ায় নিশানা হলো স্কুল বাস।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটনের বিষয়, বিশ্ব গণমাধ্যম দিবস এবং গণমাধ্যমের স্বাধীনতা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী বলেছেন, 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত পরিচালনাকারী অভিশংসক তদন্তের আওতায় প্রেসিডেন্টের সাক্ষ্য প্রদানকে আইনত বাধ্যতামূলক করে তোলবার সম্ভাবনা চালিয়ে তুলেছেন। জন ডাউড, অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স উভয় বার্তা সংস্থাকে বলেছেন, মার্চের গোড়ার দিকে প্রেসিডেন্টের আইনজীবী টিমের সঙ্গে আলোচনাকালে বিশেষ অভিশংসক রবার্ট মোলার প্রেসিডেন্টের নামে লিখিত তলবনামা বা সাপিনা পাঠানোর বিষয়টি আলোচনা করেছিলেন। এর আগে ওয়াশিংটন পোস্ট পত্রিকা প্রকাশিত আগের একটি খবরের যথার্থ সঠিক বলেই বোঝা যাচ্ছে। মোলারের সঙ্গে আলোচনার পরপরই প্রায় ডাউড পদত্যাগ করেন। নির্বাচনে হস্তক্ষেপের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে মিলে ট্রাম্প নির্বাচনী অভিযান কাজ করেছিল কি না এবং তদন্তানুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রবৃত্ত হয়েছেন কিনা মোলার সেটাও খতিয়ে দেখছেন। 2016 নির্বাচনে রাশিয়ার সঙ্গে যোগ সাজশে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্প বারবারই অস্বীকার করেছেন। মোলারের তদন্তানুসন্ধানকে মিছামিছি কারো ঘাড়ে দোষ চাপানোর লক্ষ্যে পরিচালিত তৎপরতা বলে অভিহিত করেছেন তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন পানমুনজামের সৈন্যমুক্ত এলাকায় দক্ষিণ প্রান্তে পরস্পর মিলিত হন এপ্রিলের 27 তারিখে কোরীয় উপদ্বীপের পরমাণু মুক্তকরণ এবং শান্তি নিষ্পত্তির অন্বেষায়। 11 বছর পর এই প্রথম আবার একটা আন্তঃকোরীয় শীর্ষ বৈঠক হল এবং কোরীয় যুদ্ধের পরেই প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখলেন। ট্রাম্প প্রশাসন দেখে শুনে সন্তুষ্টই মনে হচ্ছে, আশা করছেন এতে করে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের পথটা প্রশস্ত হয়ে যাবে। রয়টার বার্তা সংস্থার দুই সাংবাদিক কথিত রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়েছেন এমনভাবে পুলিশই তাদেরকে ফন্দি করে সাজানো মামলায় আটকিয়েছে। দুই সাক্ষীর এহানো জবানবন্দি খারিজ করবার অনুরোধ মিয়ানমারের এক বিচারক প্রত্যাখ্যান করেছেন। পুলিশ ক্যাপ্টেন মৌ ইয়াং নাইং বিবাদী পক্ষের অপর সাক্ষীদের বক্তব্যের বিপরীতে গত মাসে বলেন, তার ঊর্ধ্বতন সহকর্মী ফন্দি কোষে দুই পুলিশকর্মীর সঙ্গে ওই দুই সাংবাদিক 31 বছর বয়সী ওয়ালন এবং 27 বছর বয়সী কিয়াও সোউর সাক্ষাতের বন্দোবস্ত করেন এক রেস্টুরেন্টে এবং তাদেরকে ফাঁসানোর ফন্দিতে গুরুত্বপূর্ণ গোপন তথ্য বলে কিছু কাগজপত্র তাঁদের হাতে গুঁজে দেন। বিবাদী পক্ষ ওই পুলিশ ক্যাপ্টেনকে ভরসাযোগ্য সাক্ষী নন বলে চিহ্নিত করাবার চেষ্টা চালায়। রয়টার্সের ওই দুই সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন ডিসেম্বরের 12 তারিখে। ওই দুই সাংবাদিক রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর নৃশংস অভিযানের খবরাখবর সংগ্রহের কাজে ব্যবহৃত ছিলেন। ওই অভিযানের তাড়া খেয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন সেই গত বছরের আগস্ট মাস থেকে শুরু করে। সরকারি গোপন তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ওই দুই সাংবাদিক দোষী সাব্যস্ত হলে তাঁদের 14 বছর পর্যন্ত জেল হতে পারে। এই আইনটির প্রবর্তন হয়েছিল সেই 1923 সালে মিয়ানমার যখন কিনা ব্রিটিশ শাসনাধীনে ছিল। এ পৃথিবী গ্রহের প্রতি 10 জনের একজন করে দূষিত বাতাস বুকে টেনে শ্বাস নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, আর বসতবাড়ির ভেতরকার বায়ু দূষণের কথা তো হয় বাদই দিলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, বায়ু দূষণ প্রতি বছর 70 লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দেখা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ডক্টর মারিয়া নিয়েরা বলছেন, এটা মেনে নেওয়া যায় না। ঘরে বাইরে এই যে দূষিত বায়ু, এ থেকে স্ট্রোক হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, ফুসফুসের ক্যান্সার দেখা দিচ্ছে, ক্রনিক শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের বায়ু দূষণকেই, যেমন কিনা কলকারখানার ধূমবুদকিরণ, মোটরযানের জ্বালানির উৎস থেকে সৃষ্ট দূষণ, এসবকেই বেশি দায়ী করা হলেও ঘরের ভেতরকার দূষণই প্রতি বছর 40 লক্ষ মানুষের মৃত্যু ঘটাচ্ছে। ডক্টর নীরা বলছেন, এ বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেক, প্রায় 300 কোটির মতো মানুষ, রান্নাবান্নার কাজে, ঘর গরম রাখার জন্যে আলোর উৎস হিসেবে দূষণ ঘটায় যেসব জ্বালানি, তারই ব্যবহার করে চলেছেন নিরন্তর। কেরোসিন, কাঠ, কয়লা, এ সবই রয়েছে এর ভেতরে। ডক্টর নীরা বলেন, সমাধানের অন্বেষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অক্টোবরের শেষ ভাগে জেনিভায় এই প্রথম একটা বিশ্ব সম্মেলনের ডাক দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পক্ষে বিশ্ব সমাজের সমর্থন রয়েছে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
তিনি বলেন, যুক্তরাজ্যে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে কোফি আনানের সুপারিশ বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়ে দুইটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরের উল্লেখ করে শেখ হাসিনা বলেন,
তাদের মনোভাব অত্যন্ত ইতিবাচক। তারাও চান যে মিয়ানমার থেকে যে 11 লক্ষের মতো মানুষ বাংলাদেশে এসেছে, তারা তাদের নিজের দেশে ফিরে যাক এবং সেখানে তারা যেন তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারে। এ ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক এবং তারা সেটা চান, এবং সেই জন্য তারা আমাদের সঙ্গে কথা বলার পর মিয়ানমারে গেছেন।
এছাড়া সংবাদ সম্মেলনে তিনি তার সফরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়ন ও সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ঝুঁকিপূর্ণ ধারা বাতিলের আহ্বান জানিয়েছে। জহুরুল আলমের আরেকটি প্রতিবেদন।
TIB-র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত আইনে সকল নাগরিকের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের সাংবিধানিক অঙ্গীকার এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত আইন প্রণীত হলে শুধু মত প্রকাশের ক্ষেত্রেই নয়, গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সকল নাগরিকের মৌলিক অধিকার চর্চার ক্ষেত্রে অধিকতর নিরাপত্তাহীনতার ঝুঁকির সৃষ্টি হবে। এ প্রেক্ষাপটে সাংবিধানিক অধিকার চর্চা অব্যাহত রাখার স্বার্থে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 8, 21, 25, 28, 29, 31, 32, 43 ও 58 ধারা পুনর্বিবেচনা এবং তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের জন্য বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
2011 সালে মুম্বাইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলার রায় নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
এই মামলায় আরো দুই অভিযুক্ত জিগনা ভোরা ও জোসেফ পলসনকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ আদালত। প্রথমে দাউদ সঙ্গী ছোটা শাকিলের গ্যাংকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হলেও পরে সন্দেহের তালিকায় ঠাঁই পায় ছোটা রাজন গ্যাং। গ্রেপ্তার করা হয় ছোটা রাজনকে। ছোটা রাজনকে সাহায্য করেছে এই সন্দেহে জ্যোতির্ময়দের দুই সহকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মোট 13 জনের নামে মামলা দায়ের করা হয়, যদিও তাদের মধ্যে একজন এখনও ফেরার। মামলা চলাকালীন একজনের মৃত্যু হয়, বাকি 11 জনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাস থেকে মামলা চলার পর আজ এদিন মুম্বাইয়ের বিশেষ মোকোকা অর্থাৎ মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট আদালত রায়দান করল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ট্রাম্প আজকেই এই প্রথম যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টে গেলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে। পরিদর্শন সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে তাকে সত্যিকার দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন। সাবেক CIA ডিরেক্টর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ উপলক্ষে সমবেত কর্মীবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, এই যে গুরুত্বপূর্ণ একটি স্থানে প্রেসিডেন্ট এলেন, এ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পম্পেওর নিযুক্তি পররাষ্ট্রমন্ত্রী পদে নিশ্চিত হয় গেল সপ্তাহে, এবং ওই নিযুক্তি নিশ্চিতকরণের পরপরই পম্পেও যান ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে, এবং তারপর সেখান থেকে যান সৌদি আরব, যান ইসরায়েল এবং জর্ডানে। লিবিয়ায় কর্মকর্তাদের সূত্রে বলা হচ্ছে, দেশটির রাজধানী ত্রিপোলিতে নির্বাচন কমিশনের ওপর চালানো এক হামলায় কম হলেও 12 জনের মৃত্যু হয়েছে। হামলাকারীদের একজন অন্তত নিজ দেহে বিস্ফোরণ ঘটিয়ে প্রাণ দিয়েছে নিজে নিজেই, এবং ওই সঙ্গে অপরাপর জঙ্গিদেরকে ভেতরে ঢোকবারও পথ করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। ইসলামিক স্টেটে হামলার দায়িত্ব দাবি করেছে 2011-এ দীর্ঘদিনের স্বৈর শাসক মুয়াম্মার কাদ্দাফি গদিচ্যুত হয়ে নিহত হওয়ার পর থেকেই লিবিয়ায় ধুন্ধুমার বিশৃঙ্খলা দেখা দেয়। পরস্পর প্রতিদ্বন্দ্বী শাসক গোষ্ঠী এখন দেশটি শাসন করছে, সেখানে তাদের মদত যোগাচ্ছে ভিন্ন ভিন্ন মিলিশিয়া দল। পশ্চিমাঞ্চলবর্তী রাজধানী ত্রিপোলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রশাসন খাড়া রয়েছে। লিবিয়ার এহেন অনিশ্চিত পরিস্থিতি আইএস এর মতো সন্ত্রাসী দলগুলোকে ঢুকে পড়বার সুযোগ করে দিয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে।
হ্যালো
শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্ব গণমাধ্যম দিবস ও গণমাধ্যমের স্বাধীনতা। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আজকের আলোচনা হ্যালো ওয়াশিংটনে। আসলে বাংলাদেশে 3রা মে অর্থাৎ বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবসের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখনও আমরা 3রা মেতে পড়িনি, কিন্তু গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষেই আমরা বিশ্ব গণমাধ্যম মুক্ত স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা হ্যালো ওয়াশিংটনে এই টপিকসটি বেছে নিয়েছি। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস, মিডিয়াস রোল ইন অ্যাডভান্সিং পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা। এই হচ্ছে এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল বিষয়। এ বিষয় নিয়ে জাতিসংঘ মহাসচিব ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন বিশ্বব্যাপী সাংবাদিকদের উপর যেন হুমকির অবসান ঘটে, সাংবাদিকতা যেন আরও মুক্ত এবং স্বাধীন হয়। এবং কিছুদিন আগে আমরা জানি দুটি প্রতিষ্ঠান থেকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক যে সূচক বেরিয়েছে সে সূচক আমরা ইতিমধ্যেই জেনেছি গত সপ্তাহে বা তার কিছুদিন আগে। যাই হোক, সাংবাদিকতা কতটা স্বাধীন, গণমাধ্যম কতটা মুক্ত, এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ঢাকা থেকে, আপনারা সবাই জানেন, নিউ এজ পত্রিকার সম্পাদক সাংবাদিক নুরুল কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দিয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, দি হিন্দু পত্রিকার কলকাতা ব্যুরো চিফ ছিলেন বরুণ দাশগুপ্ত, তিনি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। বরুণ দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই বলছিলাম নুরুল কবির, আপনাকে অনুরোধ করছি সূচনা করার জন্য। শুরু করেছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য দিয়ে, যে এবছরের প্রতিপাদ্য হচ্ছে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতা কতটা স্বাধীন এবং গণমাধ্যম কতটা মুক্ত, এই প্রশ্ন দিয়ে আপনার কাছে আমি আবেদন করছি যে শুরু করবেন নুরুল কবির।
দেখুন, থ্যাংক ইউ জি। দেখুন, একটা সমাজে গণমাধ্যম কতটা মুক্ত থাকবে, কিংবা অন্য কথায় মানুষের চিন্তা এবং মত প্রকাশের অধিকার কতটা থাকবে, কিংবা অন্য আরো ভাবে বললে সত্য প্রকাশের সুযোগ কতটা অবাধিত থাকবে, সেটা প্রধানত নির্ভর করে ওই সমাজ কিংবা দেশে রাজনৈতিক অবস্থাটা কিরকম আছে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা কতটা আছে তার উপর। আপনি নিজে নিশ্চয়ই জানেন যে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিখ্যাত চিন্তাবিদ রিচার্ড রকি বলে একজন দার্শনিক মূলত, তিনি একটা চমৎকার বই লিখেছিলেন, তো ওইটার নামই হচ্ছে টেক কেয়ার অফ ফ্রিডম, ট্রুথ উইল বি টেকেন কেয়ার অফ। যখন স্বাধীনতাকে সত্য প্রকাশের ব্যাপারটা সত্য প্রকাশিত হয়ে উঠবার ক্ষেত্রে নিজেই তৎপর থাকে, এই মুহূর্তে যদি আমাদের এই এলাকার কথা বলি, বাংলাদেশে বাংলাদেশে একটা যথার্থবাদে নির্বাচিত সরকার অনুপস্থিত, এবং আপনি যদি সারা শহরবন ঘুরে বেড়ান সারা দেশে, তাহলে মনে হবে যে সরকারের যারা আছেন আওয়ামী লীগ এবং তার যারা অংশীদার, তাদের রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারে, তাদের পার্টি পোস্টার ছাড়া কিংবা ব্যানার ছাড়া অন্য কোনো পার্টির পোস্টার কিংবা ব্যানার বিক্ষণ আপনি দেখতে পাবেন না। এইটা এ কারণে নয় যে তাদের যে ক্ষমতার যে প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী তারা একেবারেই অলস হয়ে পড়ে আছে, কারণ তাদের ব্যান লিখন কিংবা পোস্টার কিংবা তাদের মিছিল মিটিং করা এক ধরনের প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে একটা অথরিটেরি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরকম অবস্থায় তার কতগুলো প্রতিফলন মানুষের চিন্তা প্রকাশের বাধা হিসেবে আবির্ভূত হতে বাধ্য। মিডিয়া জগৎটাও তার চাইতে বাইরে নয়, এমন নয় যে এখানে একেবারেই সত্য প্রকাশিত হয় না, কারণ মিডিয়ার মধ্যে যারা গণতন্ত্র মনা গণতন্ত্র গণতন্ত্র পরায়ণ ব্যক্তি বর্গ আছেন তারা নানান সুযোগ ব্যবহার করে নানানভাবে কিছু কিছু তৎপরতা সত্য প্রকাশের জন্য নিয়ে থাকেন, কিন্তু সেটা একটা গণতান্ত্রিক সমাজ যেমন হবার কথা সেখানে মোটেও একটা কোনো ঝুঁকি মুক্ত নয়, এরকম অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যমান বলে আমার ধারণা।
আচ্ছা, এবার একটু বরুণ দাশগুপ্তকে অনুরোধ করব, যে কথাটি দিয়ে শুরু করেছেন নুরুল কবির, সাংবাদিকতা পেশা কতটা স্বাধীন, গণমাধ্যম কতটা মুক্ত, এই বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস এর যে প্রতিপাদ্য তার মূল বিষয় হচ্ছে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক সমাজের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা, আমরা কতটা ভূমিকা পালন করতে পারছি? বরুণ দাশগুপ্ত,
আমি আলোচনাটা শুরু করবো একটা তথ্য উল্লেখ করে।
জি,
সেটা হচ্ছে যে রিপোর্টার্স উইদাউট ফ্রন্টিয়ার্স বলে একটা সংগঠন আছে, তারা প্রত্যেক বছর একটা তালিকা তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে কোন দেশে কতটা সাংবাদিক স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা আছে।
জি,
এই 2018 সালে তারা যে তালিকাটা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় ভারতবর্ষ সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে 2 ধাপ নিচে নেমে গেছে। গতবারে ছিল 136, এবারে হয়েছে 138। আমাদের ঠিক আমরা আছি ঠিক পাকিস্তানের উপরে। এখন সেটা অত্যন্ত সত্য যে আমাদের ভারতবর্ষে গণমাধ্যম বলতে পত্রিকা পত্রপত্রিকা সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া দুটোরই স্বাধীনতা আজকে অনেকখানি সংকুচিত হয়েছে, প্রধানত রাজনৈতিক কারণে। একটা অসহিষ্ণুতা আছে সব রাজনৈতিক দলের মধ্যে যে আমার বিরুদ্ধে মত কেউ দিলে তাকে ভয় দেখানো, তার উপরে হামলা করা, এরকম একটা অগণতান্ত্রিক মনোভাব আছে এদেশে। এবং আমার সামনে একটা তালিকা আছে, গত 1 বছরের মধ্যে 10 জন সাংবাদিক প্রবীণ এবং নবীন, তারা তাদের যে পত্রিকায় তারা কাজ করতেন বা যে টিভি চ্যানেলে কাজ করতেন সেখান থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছেন, প্রধানত রাজনৈতিক চাপের কারণে। এটা আছে আমাদের দেশে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস দেখা দিয়েছে যেটা আমি মনে করি, মিডিয়ার উপরে আক্রমণ যেমন হচ্ছে সেরকম মিডিয়ার একটা অংশ ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ করছে। যেমন ট্রলিং বলে একটা জিনিস চালু হয়েছে, কোন রাজনৈতিক দলে হয়তো কেউ সমালোচনা করছেন, সেই দলের লোক যারা তারা বৈদ্যুতিক মাধ্যম ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করে অনবরত তাকে সমালোচনা করে গালাগালি দিয়ে তার প্রাণনিষ্ঠ করে তুলছে, যেটাকে বলা হয় ট্রলিং, এটাও চলছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গণমাধ্যম অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, যেমন রাজনৈতিক মহল থেকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, ঠিক সেই রকম।
আচ্ছা,
এই দুটো, হ্যাঁ বলুন।
আমি আপনি যে কথাটি উল্লেখ করলেন সেটির সূত্র ধরেই বলছি যে গণমাধ্যম বলতে আমরা মানে মূলত যেগুলোকে বুঝি সেগুলো হচ্ছে যে বেতার, টেলিভিশন, সংবাদপত্র, এই মোটা দাগে সাধারণ মানুষ বোঝে। কিন্তু এর ভেতরে গণমাধ্যমের অন্তর্ভুক্তিতে এখন এসছে যেগুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে যেগুলো হচ্ছে। এছাড়াও আমার মনে হয় যে গণমাধ্যমের যদি সংজ্ঞার ভিতরে ধরি, গণমাধ্যমের সংজ্ঞা যদি বলি, তাহলে তো আরও অনেক বিষয় চলে আসে। যেরকম আপনার প্রচারের জন্য যে কোনো কিছুই গণমাধ্যম হতে পারে, লিফলেট, তারপরে ব্যানার, ফেস্টুন, এগুলো সবই গণমাধ্যমের আওতায় পড়ে। তো এগুলোর সব কিছুর ভিতরে এই নিয়ন্ত্রণ আছে, কিন্তু এখন একদম সাম্প্রতিক সময়ে, তথ্য প্রযুক্তির সর্বাধুনিক সময়ে যে বিষয়টি হয়েছে, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে যে সোশ্যাল সাইটগুলো, সামাজিক মাধ্যম, এগুলোও গণমাধ্যমের অংশ, এখন এইগুলোর নিয়ন্ত্রণ এবং এগুলোর মাধ্যমে মানুষের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের নিয়ন্ত্রণ করাটা মুশকিল হয়ে পড়েছে। নুরুল কবিরের কাছে আমি একটু আসছি। গণমাধ্যমকে আমি যে কয়েকটা কথা বললাম, যে কয়েকটা বিষয়ের নাম বললাম, এছাড়া আরো কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে এবং সেগুলোর নিয়ন্ত্রণ কাদের হাতে?
দেখুন, গণমাধ্যম সাধারণভাবে আপনি যে সমস্ত বিষয়গুলোকে বিস্তৃত করে শুনেছেন তার সঙ্গে আরো যুক্ত করা যেতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, এই আমাদের দেশে আমরা লক্ষ্য করি কি কি পদ্ধতিতে এই নিয়ন্ত্রণ গুলো, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কিংবা সরকার নিয়ন্ত্রণ থাকে। প্রথমটা হচ্ছে লিগাল, লিগাল এই অর্থে যে এমন এমন সব আইন প্রণয়ন করা হয় যে আইনের অধীনে মানুষ কতগুলো বিষয়ে তার আপন ধারণা বা স্বাধীন মতামত প্রকাশ করতে অসমর্থ হয়ে পড়ে, শাস্তিযোগ্য অপরাধ হয়ে পড়ে। বাংলাদেশের উপনিবেশিক সেই ব্রিটিশ সরকার থেকে, নয় উপনিবেশিক পাকিস্তান আমল থেকে, এবং স্বাধীন বাংলাদেশেও নানান সরকার, প্রায় প্রত্যেকটি সরকার নানানভাবে বিভিন্ন সময়ে তাদের বিপরীত চিন্তাগুলি প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি করবার জন্য নানান আইন আনন্দন করছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে আপনার যে সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইমকে বন্ধ করবার নামে একটা আইসিটি অ্যাক্ট সরকারের বিবেচনাধীন রয়েছে, যেটা ইতিমধ্যে পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। সেখানে আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, যেমন ধরুন বলা হয়েছে যে যদি কোনো সাংবাদিক সরকারি কোনো তথ্য ভাণ্ডারে তার মতন ব্যক্তিগতভাবে সে প্রবেশ করে সেখান থেকে কোনো তথ্য পাচার, তথ্য প্রকাশ করে, সেইটার শাস্তি হবে 14 বছর সশ্রম কারাদণ্ড, এবং একজন বিদেশি গুপ্তচর তার যে অপরাধ, সেই অপরাধের মতন করে এইটা আমলে নেওয়া হবে। আপনি লক্ষ্য করুন, একটা দেশে যে তথ্য প্রবাহের যে অবাধ, যে প্রবাহের যে গণতান্ত্রিক অধিকার, তার মধ্যে প্রথম হচ্ছে যেটা বলে পাবলিক ইনফরমেশন, অর্থাৎ সরকারের সরকারি ভাণ্ডই হচ্ছে সবচেয়ে বড় পক্ষ ভাণ্ড। সেইখানে সাংবাদিকদেরকে যদি অধিকারটা এইভাবে খর্ব করা হয়, তো ধরুন আমি একটা উদাহরণ দিই যে তাহলে কি অপরাধ যারা করে, দুর্নীতি যারা করে, মানুষের অধিকার যারা খর্ব করে, তাদের কাছে গিয়ে কি রিপোর্ট জিজ্ঞেস করবেন যে আপনি কি কি অপরাধ করেছেন, কত টাকা আত্মসাত করেছেন, দয়া করে আমাদেরকে বলুন, সেগুলো আমাদেরকে দিন, আমরা মানুষকে জানাবো। এটা তো অত্যন্ত নাইভ চিন্তা হয়ে গেল। বাংলাদেশে প্রায় 9টা ব্যাংক আপনার প্রায় উজাড় হয়ে গেছে নানানভাবে তাদের সরকারের ভুলনীতির কারণে। কোনো কোনো জায়গায় তাদের সরকারের সঙ্গে বা সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত লোকদেরকে অন্যায়ভাবে ঋণ দেবার কারণে হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়েছে, চুরি হয়েছে এবং সেখান থেকে আবার পাঠানো হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখতে পাই আমরা। তো সেইখানে এই তথ্যগুলি কি যারা চুরি করেছে টাকা, কিংবা যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তারা কি এসে এসে নানান গণমাধ্যম প্রতিষ্ঠানকে দিয়ে গেছে? এটি তো সেসব সম্ভব নয়। তো ফলে সাংবাদিকদেরকে নানান কষ্ট করে সেগুলো জোগাড় করতে হয়, কিন্তু সেটার উপর যদি আইনগতভাবে একটা বাধা নিষেধ আরোপ করা হয় এবং সশস্ত্র সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়, তাতে বোঝা যায় যে একটা সরকার তথ্য প্রবাহকে আইনগতভাবে আইন দিয়ে, অর্থাৎ আনজাস্ট আইন, অগণতান্ত্রিক আইন দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রা লিগাল পদ্ধতি। এক্সট্রা লিগাল পদ্ধতির মধ্যে অনেকগুলি সিস্টেম আছে, সেটা বলপূর্বক হতে পারে, বল ছাড়াও হতে পারে। যেমন ধরুন বাংলাদেশের বিশেষত রাজধানীর বাইরে ছোট ছোট শহরগুলিতে যে সাংবাদিকরা থাকেন, তারা সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত কিংবা সরকারি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যখন কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন কিংবা অন্যায় অবিচার করে, তাদের ব্যাপারে যখন রিপোর্ট করে থাকেন, তখন দলীয় যে পেশিশক্তি, সেই পেশিশক্তি ব্যবহৃত হয় তাদেরকে দমন করবার জন্য, কিংবা তথ্য মুক্ত করে প্রকাশ করবার জন্য অন্তরায় হিসেবে। এটা হচ্ছে এক্সট্রা লিগাল পদ্ধতি। এবং আরেকটা সিস্টেম আছে, জানবেনের জগতে আমি আবারও বলছি আপনাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত দার্শনিক থিওরিটিশিয়ান নোয়াম চমস্কি যেটাকে বলেন আপনার ফিল্টারেশন থিওরি, যেমন এমন আপনি ইলেকট্রনিক মাধ্যমের কথা বলেছেন, এমন এমন ব্যক্তিদেরকে টেলিভিশন রেডিও লাইসেন্স দেওয়া হয় যারা সরকারি দলের রাজনীতির প্রতি তাদের অন্তর্গত আদর্শগত আনুগত্য রয়েছে, ফলে তারা আবার যখন সংবাদকর্মী রিক্রুট করেন সেই রিক্রুটমেন্টের মধ্যে এমন ভাবে ফিল্টার করে নেন যে তাদের নিজস্ব মতামত ছাড়া বাইরের মতামত বা বিপ্রতিক মতামত প্রকাশিত না হয়। এই রিক্রুটমেন্ট পদ্ধতি এবং লাইসেন্সিং পদ্ধতির মধ্যে এক ধরনের ফিল্টারেশন থাকে যেখানে কিন্তু ঠিক বল প্রয়োগ করে কিংবা আইন প্রয়োগ করে তাদেরকে একচেটিয়া শুধু সরকারি মতামত প্রকাশ করার জন্য বাধ্য করার প্রয়োজন পড়ে না, কারণ নিজেদের আদর্শ আদর্শগত প্রণোদনার কারণেই ভিন্ন মত গুলোকে চেপে রাখেন এবং সরকারি মতকে সমাজ
মানে যেটাকে এখন আমরা বলি সেলফ সেন্সরশিপ আর কি।
এটা ঠিক সেলফ সেন্সরশিপ আমি বলবো না, এটা ওই রেগুলেট করা ওইভাবে সেলফ সেন্সরশিপ বাংলাদেশে আছে কিন্তু সেটা অন্যভাবে। যেমন ধরুন যখন সমাজের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় যে কোনো দেশে যে কোনো সমাজে যদি কোনো সরকার বা কোনো কর্তৃপক্ষ একাধিপত্য তৈরি করতে চান, একাধিপত্য প্রয়াসী কোনো প্রতিষ্ঠান কোনো কর্তৃপক্ষ কখনই ভিন্ন মতকে সমাজে প্রবাহিত হতে দিতে পারেন না, কারণ তার সেটা একাধিপত্যের রাজনৈতিক পরিপন্থী সংস্কৃতি তৈরি হয়, ফলে এই লিগাল এবং এক্সট্রা লিগাল নানান পদ্ধতি ব্যবহার করে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেন যে ভীতি এবং ভীতির কারণে অনেক রাজনৈতিকভাবে পার্টিজান নয় এমন সংবাদকর্মীরাও এক ধরনের সংস্কৃতির মধ্যে গিয়ে আটকে পড়ে, সেটাও বাংলাদেশে নানানভাবে এখন প্রযুক্ত হতে দেখা যায়।
আচ্ছা, আপনার এই বক্তব্যের পরে আমার একটি প্রশ্ন আছে, তার আগে একজন শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার বক্তব্য শুনি। হ্যালো,
আমি নূর আলম সিদ্দিকী বলছি দিনাজপুর থেকে।
জি জি, নূর আলম সিদ্দিকী বলুন ভাই।
আজকের যিনি আলোচক উনি আমার একজন প্রিয় মানুষ, পছন্দের মানুষ, তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই বিশেষ দিনে আমার একটা বক্তব্য হচ্ছে যে গণমাধ্যম বলি বা যারা গণমাধ্যম নিয়ে কাজ করেন তারা সমাজের দর্পণ বা কলম সৈনিক বলি আমরা, তো তারা নিঃসন্দেহে সাহসী মানুষ। তারা দেশের সরকার দলীয় হোক বা বিরোধী দলীয় হোক বা আমলা যারা আছেন বা যে কোনো ক্ষেত্রে মানুষের ভালো মন্দ সবকিছুই তারা সমাজের সামনে তুলে ধরবেন লিখনির মাধ্যমে, যেটাকে আমরা অস্ত্র বলি, আমরা যেটা কলম বলি, সবচেয়ে বড় যেটা হাতিয়ার। তো এটা কোনো সন্দেহ নেই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে যে একজন লেখক বা রিপোর্টার যখন কোনো সংবাদ প্রকাশ করার আগে যখন প্রস্তুতি নেন, তখন তাকে প্রথমে ভাবতে হয় যে এই আমার লেখাটা যার বিরুদ্ধে বা যার পক্ষে লিখবো আসলে এটা সরকারের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। এই যে যদি আমরা বলি যে বাক স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা বা যেটাই বলি না কেন আমরা, কিন্তু একটা ভাবতে হচ্ছে, কারণ এখন দেখা যায় যে অনেক মিডিয়া দেখা যায় যে সরকারের বিরুদ্ধে কোনো যেতে যাচ্ছে না, যদিও আমি হয়তো বললে হয়তো একটু বেশি হবে যে এরকম সরকারের অনেক নেতাকর্মী আছেন বা আমলা আছেন যারা দুর্নীতি করতেছেন তাদেরকে আমাদের চোখের সামনে আসেন, বাট কিন্তু যখন কোনো কিছু যখন তাদের বিরুদ্ধে যাচ্ছে এই লেখাটা লিখতে গিয়ে একজন সংবাদকর্মীকে বা রিপোর্টারকে অনেক ভাবতে হচ্ছে লেখাটা পত্রিকায় যাবে কি যাবে না, এখানে অনেক বাধা আছে যে দেখা যাচ্ছে যে একটা রিপোর্ট প্রকাশ হলে পারে সেই পত্রিকাকে বা সেই সম্পাদককে অনেকে হয়রানি বা স্বীকার করতে হচ্ছে, মামলা স্বীকার করতে হচ্ছে, মানহানি মামলা দেওয়া হচ্ছে বা সেই পত্রিকা বা মিডিয়াকে বন্ধ করে দেওয়ার হুমকি আছে, বা এর আগে আমাদের কিছু কিছু মিডিয়া অনেক বন্ধ হয়ে গেছে।
স্বাধীনতা বা এগুলো আলোচনা করছি না,
উচ্চারণ করতেছি যে সাংবাদিক বা এই মিডিয়ার অধিকার আদায়ের জন্য বর্তমানে বাংলাদেশে আমাদের অনেক সাংবাদিক বা রিপোর্টার ফোরাম মাঠে নামতেছে, র্যালি করতেছে, আপনারা আন্দোলন করতেছে। যদি আমরা র্যালি করতে হয় একটা স্বাধীন দেশে, তাহলে আমাদের স্বাধীনতা বা স্বাধীনতা কোথায়?
জি ধন্যবাদ,
আলোচক আছেন।
জি, অসংখ্য ধন্যবাদ নুরুল কবিরের কাছে প্রশ্ন রেখেছেন নুরে আলম। আর আমার যে প্রশ্নটি ছিল, আপনি আগের বার যে উল্লেখ করলেন তার ভিত্তিতে যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় তাদের মানে মত পথ বিবেচনা করতে হয় এই জন্য মালিকদের, তো এই ইতিমধ্যেই বাংলাদেশে ছোট্ট একটি দেশ কিন্তু আমার মনে হয় যে প্রায় 40-45টির মতো টেলিভিশন এবং প্রায় 3000-এর মতো পত্রিকা রয়েছে, এই যাদেরকে এই লাইসেন্সগুলো দেওয়া হয়েছে, এইগুলোর পারমিশন দেওয়া হয়েছে, তাদের কি বেশিরভাগকেই এই যারা লাইসেন্স দিয়েছে তাদের মত মতো চলতে হয় নাকি?
দেখুন, টেলিভিশনের ব্যাপারটা প্রত্যক্ষ ভাবে আমি বলতে পারবো না, কিন্তু কতগুলি লক্ষণ আমরা দেখতে পাই। যেমন টেলিভিশনে বেশ কয়েক বছর আগে যে টক শো হয়, সেই টক শোর এক খুব আকর্ষণীয় একটা অনুষ্ঠান হিসেবে বাংলাদেশ আবির্ভূত হয়েছিল। আমার ধারণা ঠিক সেইটা সেই পরিমাণ আকর্ষণ এখন নেই, কারণ হচ্ছে বিভিন্ন বিষয় নির্বাচনের ক্ষেত্রে এবং সেই নির্বাচনে নির্বাচিত বিষয়ে আপনার নিমন্ত্রিত অতিথি যারা কথা বলেন তাদেরকে আমন্ত্রণ জানানোর প্রশ্নে এক ধরনের রাষ্ট্রীয় সরকারি কিংবা সেলফ সেন্সরশিপ হয়তো কাজ করে। এটা খুবই দৃশ্যমান, এ কারণে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সমাজে আনাচে কানাচে ব্যক্তিগত পর্যায়ে যে ধরনের সরকারের ব্যাপারে সমালোচনা হয় কিংবা ভিন্ন মত প্রকাশ আমরা দেখতে পাই কিংবা সমাজ সংসার কিভাবে চলা উচিত সে বিষয়ে যে সমস্ত কথাবার্তা অন্যত্র শুনতে পাই, টেলিভিশন কিংবা রেডিওতে সেগুলো শোনা যাচ্ছে না। তার মানে হচ্ছে এক ধরনের সেন্সরশিপ সেখানে চালু রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নূর আলম সাহেব যেটা বললেন, সেটা আমরা এতক্ষণ ধরে আলাপটা করেছি যে একজন রিপোর্টারকে ভাবতে হয় যেটা সরকারের পক্ষে যাবে কিংবা বিপক্ষে যাবে, এই যে তাকে ভাবতে হয় এইটা আসলে একটা অভিপ্রকাশ হচ্ছে যে এখানে একটা নিয়ন্ত্রিত বিপজ্জনক।
আচ্ছা, আমরা একটু বরুণ দাশগুপ্তের কাছে আসছি। আপনি শুনলেন এতক্ষণ আলোচনা, লম্বা একটি বিষয় নিয়ে আলোচনা হলো, তো ভারতের কি অবস্থা সংবাদপত্র গণমাধ্যমের এই স্বাধীনতার ক্ষেত্রে, সেলফ সেন্সরশিপ কিংবা কোন একজন সাংবাদিক ব্যক্তি সাংবাদিকের স্বাধীনতা কতটুকু আছে?
গণমাধ্যমের স্বাধীনতাটা আমাদের এখানে গত কয়েক বছরে অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, এবং আমি বেশ কয়েকজন বেশ কয়েকজন সাংবাদিকের নাম আমার সামনে আছে যারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বা যাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি সমালোচনা করার জন্য। আর সম্প্রতি যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে একদম নতুন, এটা কোনোদিন ছিল না, একটা আইন করার কথা হচ্ছে যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ জাতীয় যেগুলো গণমাধ্যম আছে সেখানেও একটা সরকারি নিয়ন্ত্রণ বসানোর একটা চেষ্টা চলছে এবং সেখানে একটি কমিটি করা হয়েছে এবং তার বিরুদ্ধে কয়েকশো সাংবাদিক আমাদের সরকারের কাছে একটা আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে জানিয়েছেন যে এটা করাটা উচিত না। কাজেই একটা সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার উপরে তো একটা আছে হস্তক্ষেপ, এবং সেটা শুধু সংবাদপত্র নয়, ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রেও আছে, যেটা আগে আমরা কখনো দেখিনি। যে ধরুন আমরা কোনো দল বা কোনো ব্যক্তি, কোনো নাগরিক, কোনো দল বা কোনো নেতার সমালোচনা করে কিছু লিখলেন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একটা মানহানির মামলা হয়ে গেল, এইগুলো আগে আমাদের দেশে ছিল না, সেগুলো এখন হচ্ছে। কাজেই এর বিরুদ্ধে যে প্রতিবাদ যেটা, সেটা অনেক সংগঠিত হওয়া দরকার, এখনো সেরকম কোনো সংগঠিত চেহারা নেয়নি, কিন্তু এটা যদি চলতে থাকে তাহলে কোনো সংগঠিত চেহারা একটা নেবে এটা আমি মনে করি।
আচ্ছা, এই কিছুদিন আগে একটি মানবাধিকার প্রতিষ্ঠানের এক আর্টিকেলে বলা হয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ 2014 শীর্ষক একটি প্রতিবেদন ছিল সেটি, যাতে বলা হয়েছে যে বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানি, আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে, এবং এরই প্রেক্ষিতে আমার মনে হয় যে এবছর যে সূচক রিপোর্টার্স উইদাউট বর্ডার সংগঠনের, সেই সূচকে বাংলাদেশের অবস্থান নিচে নেমে গেছে। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশের অবস্থানও নিচে নেমে গেছে, আপনার ভারতের অবস্থান নিচে নেমেছে। তো এই সব কিছুর ভিত্তিতে যুক্তরাষ্ট্রেও কিন্তু সংবাদপত্র বা সাংবাদিকতা বা গণমাধ্যম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তার স্যাটিসফ্যাকশন ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তো সংবাদপত্র নিয়ে ফেক নিউজ শব্দটি বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছোট্ট একটি সাউন্ড বাইট আপনাদেরকে শোনাতে পারি সাংবাদিকতা বিষয়ক, ফেক নিউজ বিষয়ক, এবং সেটি কিভাবে অন্যান্য বিশ্বের অন্যান্য বড় বড় অথ মানে স্বৈরাচার যেসব দেশে সেসব দেশে কার্যকর হচ্ছে সেটিও আমরা আলোচনায় আনব। আগে একটু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শোনাই।
If you want to discover the source of the division in our country, look no further than the fake news and the crooked media, which would rather get ratings and clicks than tell the truth.
প্রেসিডেন্ট বলছিলেন যে আপনি আপনার দেশের বিভাজনের সূত্র খুঁজতে চান, তাহলে এই মিথ্যে সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমের দিকে তাকান, সত্যটা খুঁজে পাবেন। তো এরকম মানে ফেক নিউজ শব্দটি কিন্তু এর আগে এত পরিচিতি আসেনি, প্রেসিডেন্ট ট্রাম্প বলার পর থেকে এটা পরিচিতি এসেছে। এবং এই বিষয়টি পৃথিবীর বিভিন্ন জায়গায় এইবার এই রিপোর্টার্স উইদাউট বর্ডার যে রিপোর্ট বেরিয়েছে তার ভিত্তিতে দেখা গেল যে অনেকগুলো দেশে, যেসব দেশে মোটামুটি একটু স্বৈরতন্ত্র চালু আছে, সেই সব দেশে এই শব্দটি পরিচিতি পেয়েছে খুব ভালো করে। আচ্ছা, এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গত মানে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত টুইটারে প্রায়, তিনি তো টুইট করেন হর হামেশাই, প্রায় মানে 200-র কাছাকাছি টুইট করেছেন, যার ভিতরে গণমাধ্যমের বিরুদ্ধে প্রচুর পরিমাণে মন্তব্য করেছেন। তো এরকম বিশ্বের অন্যান্য দেশে, বাংলাদেশ, ভারত কিংবা এশিয়ার দেশগুলোতে কিন্তু মানে রাষ্ট্রীয় প্রধানের কাছ থেকে এত মানে গণমাধ্যমের উপরে এত সরাসরিভাবে বলার ধারাটা কম। নুরুল কবির কিছু মন্তব্য করবেন এর ভিত্তিতে?
জি নিশ্চয়ই। দেখুন, এখানে দুটো দিক আছে, একটা আন্তর্জাতিক দিক এবং আরেকটা হচ্ছে জাতীয় পরিসরের কথা আমরা আলাপ করছিলাম। যার যার
জি
দেখুন, 1960 এবং 70-এর দশকে, বিশেষত 1960-এর দশকে পৃথিবীতে যে ধরনের প্রগতিশীল আন্দোলন হয়েছে, শ্রমিক আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, নারী আন্দোলন হয়েছে, তার যুদ্ধ বিরোধী আন্দোলন হয়েছে, শান্তির জন্য সারা পৃথিবী ব্যাপী বড় বড় মিছিল মিটিং সমাবেশ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে মানুষ যত ধরনের গণতান্ত্রিক অধিকার অর্জন করেছিল, 70-এর দশক পেরিয়ে 80-এর দশক পার করে 90-এর দশকে বিশেষত সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করি যে এক ধরনের স্বৈরতান্ত্রিকতা নানানভাবে শেকড় চাকতে শুরু করে নানান দেশে, এবং বিশেষত সোভিয়েত ইউনিয়নের ডিসম্যান্টেলিং এর পরে বর্ষগত ভাবে প্রগতিশীল আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলনের বা কিংবা আন্দোলনের একটা ধারার বিপর্যয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীতে যে পুঁজির আন্তর্জাতিকতাকরণ এবং তার যে একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্য দিয়ে সমাজে, সকল সমাজে প্রায় মানুষের গণতান্ত্রিক অধিকার অনেকটাই সংকুচিত হয়েছে। তার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাই, মূলত কতগুলি বড় বড় কর্পোরেশন তার রাজনীতি, অর্থনীতি এবং তার সমাজ সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে। তারই অভিপ্রকাশ হিসেবে ওইখানে অন্যান্য অন্যান্য জায়গার মতোই যে পুঁজিতান্ত্রিক ভাবে বিকশিত দেশগুলোতে মানুষের অধিকার অনেক হ্রাস পেয়েছে এবং কর্পোরেশন গুলোর আধিপত্য বৃদ্ধি পেয়েছে। আর তারই বহিঃপ্রকাশে আমরা দেখতে পাই যে ওইখানেও আপনার মানদণ্ডের দিক থেকে তার স্বাধীনতা ইন্ডেক্সে তাদের নিচে নেমে যাচ্ছে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের কথা যদি বলুন, তিনি যতই এটাকে ফেক নিউজ বলে অভিযোগ করুন না কেন, যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকা এবং টেলিভিশন রেডিওর মাধ্যম তার বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলি অভিযোগ উত্থাপন করেছেন, ক্রমান্বয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রায় সবগুলি শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়েছে। ফলে তিনি যাকে ফেক নিউজ বলছেন, বস্তুত এখানকার দৃষ্টিমান, সারা পৃথিবীর দৃষ্টিমান মানুষ দেখতে পাচ্ছেন যে সেগুলো মূলত ফেক নিউজ ছিল না। আর এই অঞ্চলে আমাদের দেশে দক্ষিণ এশিয়ায় আমরা লক্ষ্য করি যে রাজনৈতিক ভাবে এক ধরনের এক্সট্রিমিজম নানান ভাবে বিকশিত হচ্ছে। তার এবং আমি আগেই বলেছি যে কোনো দেশে সমাজে কিংবা রাষ্ট্রে যদি একাধিপত্যবাদী কোনো প্রতিষ্ঠান রাষ্ট্র ক্ষমতা বা সামাজিক নেতৃত্ব দখল করে সেখানে তার সেটাকে উৎপাদন পুনরুৎপাদন করবার প্রধান অন্তরায় হচ্ছে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা। এই নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা কন্টকাকীর্ণ না করে কখনই কোনো একাধিপত্যবাদী প্রতিষ্ঠান কিংবা দল কিংবা সংগঠন তার একাধিপত্য জারি রাখতে সক্ষম হয় না। ফলে এইখানে রাজনৈতিক আন্দোলনগুলো যেন দুর্বল হচ্ছে, মানুষের সাধারণ মানুষের যেমন তেমনি মিডিয়ার স্বাধীনতা তেমনি খর্বিত হচ্ছে। আমার ভারতের বন্ধু অত্যন্ত সঠিকভাবে বলে এর জন্য যে পরিমাণ প্রয়োজন যে প্রকাশনা সাংবাদিকদের বা গণতন্ত্র পরায়ণ সংবাদ কর্মীদের যে সংঘবদ্ধ যে তৎপরতা এবং প্রতিবাদ প্রতিরোধ করে তোলা দরকার সেটা নানান কারণে আমরা এখনো পর্যন্ত যথেষ্ট মাত্রায় দেখছি না। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ইতিহাসের অগ্রগতির নিয়মের মধ্যে বিশ্বাস করি সেটা কোনো না কোনো দিন আবার এই অঞ্চলগুলিতে নিশ্চয়ই এই প্রতিরোধ গণতান্ত্রিক সংগ্রামের রূপে প্রকাশিত হবে বলে আমার ধারণা।
আপনার এই মন্তব্যের প্রেক্ষিতে একটি প্রশ্ন এসছে, তার আগে একজন শ্রোতাও আছে, তার তার বক্তব্য শুনি আগে। হ্যালো,
হ্যাঁ নমস্কার।
জি নমস্কার, দীপক চক্রবর্তী
বাংলাদেশ থেকে।
হ্যাঁ হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি, বলুন আপনার কি প্রশ্ন।
আমি বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী বলছি, পঞ্চগড় থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি ভারতীয় প্রতিপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এই যে মিডিয়ার সাথে যে সাংবাদিক আমাদের যে মিডিয়ার সাথে যে ভাইগুলো জড়িত আছেন, আমি আমি যেটা মনে করি ওনারা ন্যায্য মূল্য একটু পাচ্ছে না। কেন আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখি, তারা যখন কোনো অনুষ্ঠানে হয় এবং কোনো ভালো একটা খবর প্রচার করার জন্য মিডিয়ার সামনে ওনারা তুলে ধরেন। এই ক্ষেত্রে এখন যে আমি যে আজকে ভারতের যে আমাদের যে প্রতিনিধি আমাদের সাংবাদিক ভাই আছেন, স্যার মহোদয় আছেন, এবং তাদের ওখানে কতটুকু স্বাধীনতা ভূমিকা ওনারা একজন সাংবাদিক হিসেবে গ্রহণযোগ্য পালন করে থাকে, আর এবং কি যে বাংলাদেশে আমাদের সাংবাদিকের যে ন্যায্য একটা মূল্য, এই যে মূল্যটা যেন পাচ্ছে না,
নুরুল কবিরের কাছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, তার কাছ থেকেও কিছু মন্তব্য শুনবো আমি। আপনার কাছে আরেকটি প্রশ্ন হলো, বাংলাদেশে এ পর্যন্ত যেসব সাংবাদিক নিহত হয়েছেন, নানানভাবে নির্যাতিত হয়েছেন, তাদের কোনো বিচার কেন হচ্ছে না? সাংবাদিক সমাজ, বাংলাদেশের সাংবাদিক সমাজ কি বিচার চাইতে ব্যর্থ হয়েছে নাকি সাহস পাচ্ছে না? মানে বিষয়টা আসলে কি, নুরুল কবির যদি একটু বলেন।
দেখুন, আমি যদি নিজের কথা বলি, সাধারণত আমি নিজের কথা বলতে পছন্দ করি না। গত 10 বছরের মধ্যে আমার গাড়ির মধ্যে গুলি হচ্ছে। কয়েক বছর আগে, 2-3 বছর আগে আমি আমার স্ত্রী অভিযোগ টেলিফোনে হুমকি পেয়েছেন যে আমি যদি স্বাধীনভাবে মতামত প্রকাশ বন্ধ না করি তাহলে আমার ছোট বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হবে। এই দুটি বিষয়ে আমি সরকারের কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন রুজু করেছি, ডায়েরি করেছি, কিন্তু এখনো পর্যন্ত এগুলোর কোন রকমের ইনভেস্টিগেশনের প্রক্রিয়া শুরু হয়নি। তো এইটা শুধু আমার নিজের ঘটনা দিয়ে আমি বুঝতে পারি যে অন্যান্য যারা একটা জাতীয় পত্রিকার সম্পাদক নন বা তাদের তার অন্য কোনো ক্লাউড নেই, তাদের তারা যখন কোন সংবেদনশীল তথ্য প্রকাশ করেন যেটা কোন ক্ষমতাবান মানুষকে ব্যক্তির স্বার্থকে ক্ষুণ্ণ করে, তারা কি ধরনের বিপদের মধ্যে থাকতে পারেন আমি অনুমান করতে পারি। দ্বিতীয়ত, আমি যেহেতু কোনো ইউনিয়নের সঙ্গে জড়িত নই, আমি হয়তো পুরো স্ট্যাটিস্টিক্স আপনাকে দিতে পারবো না যে কত সংখ্যক মানুষ বা কত সংখ্যক সাংবাদিক এই ধরনের বিপদের মধ্যে দিয়ে গেছেন কিংবা তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অথবা প্রচুর বিচার পাননি। এই বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণেই কিন্তু এক ধরনের যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে এবং সেলফ সেন্সরশিপ চলছে।
অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটু ফরিদা ইয়াসমিনের মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। আপনি শুনেছেন এতক্ষণ আলোচনা, আসলে একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশে নিহত এবং নির্যাতিত সাংবাদিকদের ব্যাপারে কি হচ্ছে, বিচার হচ্ছে না কেন, বা সাংবাদিক সমাজ কি বিচার চাইতে ব্যর্থ হচ্ছে কিনা, আপনি কি বলবেন ফরিদা ইয়াসমিন?
জি, আপনাকে ধন্যবাদ। আমি শুনছিলাম সাংবাদিক সমাজ বিচার চাইতে ব্যর্থ হয়েছে, আমি সেটা বলব না। সাংবাদিক সমাজ কিন্তু বিচার চাচ্ছে। তারা সাগরণী হত্যাকাণ্ডের যেভাবে প্রতিবাদ এবং প্রতিনিয়ত যে বিচার চাওয়া, বিক্ষোভ সমাবেশ সেগুলো করছে। এছাড়াও এর আগে যারা সাংবাদিকরা নিহত হয়েছেন তাদের বিচারও সাংবাদিক সমাজ কিন্তু ক্রমাগতই চেয়ে যাচ্ছে। তো সব বিচার হয়তো পায়নি, দু একটি বিচার কিন্তু আমরা পেয়েছি, সাংবাদিক সমাজ একটি বিচার পেয়েছে। আর এখানে যে কথাটি, যে সাংবাদিক সমাজ কিন্তু তাদের অধিকার বা তাদের যে প্রত্যাশা সেগুলো তারা কিন্তু দাবি জানিয়ে যেটা বললেন
শব্দের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ফরিদা ইয়াসমিনের মনে হয় টেলিফোন লাইনে একটু গন্ডগোল হয়েছে, আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা, এতক্ষণ তো অনেকক্ষণ শুনলাম নুরুল কবির এবং ফরিদা ইয়াসমিনের কাছে। বরুণ দাশগুপ্ত, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে বিষয়গুলো এই শ্রোতারা প্রশ্ন করলেন, যে গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশের সাংবাদিকদের উপর নির্যাতন, সেগুলোর বিচার চাইতে ব্যর্থতা, তো এইসব নিয়ে আপনার মন্তব্য কি, ভারতের কি অবস্থা?
ভারতের অবস্থা পুরোটা যে এখন ভালো সেটা বলা যায় না। আগে থেকে গণমাধ্যমের স্বাধীনতা অনেকটাই সংকুচিত হয়েছে। তবে এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের সাংবাদিকদের মধ্যে, গা বাঁচিয়ে চলার একটা প্রবণতা, যে যদি কারোর অসন্তোষের কারণ হই এটা সমালোচনা না করাই ভালো। এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে পরে কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা সাংবাদিকরা নিজেরাই ক্ষুণ্ণ করবেন, এবং সেটা খানিকটা হচ্ছে আমাদের দেশে। এর উল্টোটাও আছে, সেটাও সত্যি, কিন্তু দুটোই আছে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে, যেটা আমি আগে বললাম, যে এই অবস্থা যদি আরো কিছুদিন চলে তাহলে পরে সংবাদপত্র জগতের ভেতর থেকেই একটা আসবে, প্রতিরোধ একটা আসবে। এখানে একটা অসুবিধে আছে, বড় অসুবিধে, সেটা হচ্ছে যে টিভি চ্যানেল এবং খবরের কাগজগুলো যেগুলো প্রচার সব থেকে বেশি, তাদের বেশিরভাগই হচ্ছে কর্পোরেট মালিকানাধীন, এবং কর্পোরেট মালিকানাধীন পত্রিকাগুলি সাধারণত সরকারি সমালোচনা যেতে চায় না, সেটা একটা অসুবিধে আছে। এবং সেখানে কোনো ইন্ডিভিজুয়াল সাংবাদিক যদি সমালোচনা করেন তাহলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, সেরকম কতগুলো ঘটনা ঘটেছে। কিন্তু আমি মনে করি যে এসব সত্ত্বেও সাংবাদিকরা যদি সংঘবদ্ধ ভাবে দাঁড়ান তাহলে পরে জনসমর্থন পাবেন, এবং শেষ পর্যন্ত এই যে অসুবিধেগুলো এখন দেখা দিয়েছে সেগুলো অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমি মনে করি।
জি, অসংখ্য ধন্যবাদ। নুরুল কবির একদম আলোচনার শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশে যে কতগুলো আইন হয়েছে, 57 ধারা, তারপরে ICT অ্যাক্ট, ডিজিটাল কি ডিজিটাল কি যেন একটা অ্যাক্ট, পুরোটা এখানে আমার এখন মনে নেই, হ্যাঁ, সিকিউরিটি অ্যাক্ট, তো এইসব ধারাগুলোর কারণে শুধুমাত্র আপনার কনভেনশনাল মিডিয়া, যেগুলো আমাদের পত্রিকা, টেলিভিশন, সংবাদপত্র, এগুলো ছাড়াও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরেও, এমনকি মানে খুব কিছুদিন, আজকেই বোধ হয় 1 মে একজন গ্রেপ্তার হওয়ার খবর শুনলাম এই ICT বা ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে, মানে মানুষের খুব সাধারণ কথাবার্তার জন্য বিপদে পড়ছে মত প্রকাশের স্বাধীনতা। তো এইগুলোর বিরুদ্ধে, এই একটি প্রশ্ন যে এইগুলোর বিরুদ্ধে বা এইগুলোর থেকে বাঁচার জন্য সাংবাদিক সমাজ কি করছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে বলা হয়ে থাকে যে সাংবাদিকদের ভিতর অনৈক্যের কারণে, বা কোনো কোনো সাংবাদিকের ফেসবুকের ওয়ালে দেখা যায় যে দলীয় আনুগত্য একজন আরেকজনের বিরুদ্ধে দোষ দিচ্ছে, যে ওর ওই দল করার কারণে আমার এই স্বার্থে আঘাত হচ্ছে বা এটা নিয়ে কথা বলছে না, এরকম কারণে কি সাংবাদিকদের, নিহত সাংবাদিক বা নির্যাতিত সাংবাদিকদের কোনো বিচার আপনারা পাচ্ছেন না, হতে পারে?
দেখুন, দুটো জিনিস এখানে আছে। এক নম্বর হচ্ছে যে আমি বিশ্বাস করি যে সাইবার ক্রাইমকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাইবার ক্রাইমের বিরুদ্ধে রাষ্ট্রের আইন প্রণয়নের প্রয়োজন আছে। যেমন ধরুন যেটা আপনি যদি ফেসবুকের মতন যদি সামাজিক মাধ্যমের কথা বলুন, সেইটাতে যদি এমন কেউ কিছু লেখেন যেটার মধ্যে দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগে গেল, কিংবা এমন কোন অসত্য ঘটনার যদি উল্লেখ করেন যেটার মাধ্যমে একটা অনিবার্য সংঘাতের তৈরি হলো সমাজের মধ্যে, এগুলো যেমন এই এক ধরনের সাইবার ক্রাইম, এগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। কিংবা ধরুন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, সেখান থেকে যখন কয়েক হাজার কোটি টাকা চুরি হয়ে যায় এবং সাইবার ক্রাইমের মাধ্যমে, সেগুলো নিয়ন্ত্রণ করাও জরুরি। আমার প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম মোকাবেলা করা এক জিনিস, আর সেটা মোকাবেলা করবার নামে মানুষের যে মত প্রকাশ করবার স্বাধীনতা, সেটা সেইটাকে সেটার গতিরোধ করা, সেটা সেই সেটাকে বন্ধ করে দেওয়া ভিন্ন জিনিস। এই প্রবণতা আমি আগেই বলেছি যে কোনো অথরিটেরিয়ান সরকারের থাকে এটা একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক পদক্ষেপ। আর আরেকটা জিনিস যেটা বলেছেন, হ্যাঁ বাংলাদেশের অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সাংবাদিকতা নানান ভাবে দলীয় বলয়ভুক্ত হয়ে পড়েছে, সাংবাদিকরা সাধারণভাবে এক ধরনের দ্বিদলীয় সংস্কৃতির শিকার হয়েছেন, কিংবা নিজেদেরকে শিকারে পরিণত হতে সুযোগ দিয়েছেন, যার কারণে কিছু কিছু অপরাধ যখন রাষ্ট্র সংগঠিত করে বিরোধী দলের পক্ষে বিরুদ্ধে, তখন এক পক্ষ সাধারণত নিরাপদ থাকেন, আবার সরকার যদি কোনো ভালো কাজ করে বিরোধী পক্ষের সাংবাদিকরা সেটা সম্পর্কে একেবারেই নিরাপদ থাকেন। এইটা একটা অসুস্থতার লক্ষণ, সামাজিক অসুস্থতা, রাজনৈতিক অসুস্থতার লক্ষণ। তবে আমি শেষ কথাটা এই বিষয়ে বলতে চাই এইভাবে যে সাংবাদিকতার যে স্বাধীনতা, গণমাধ্যমের যে স্বাধীনতা, এইটা কিন্তু শুধু সংবাদকর্মীদের স্বার্থের ব্যাপার নয়। যে কোনো সমাজ যখন তার যে গণতন্ত্র পরায়ণ হয়ে উঠবার আকাঙ্ক্ষা থাকে, যে রাষ্ট্রের যে গণতান্ত্রিকতা, গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন যেখানে জড়িত, সেই সাংবাদিকতা যার একটি মাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা যার একটি মাধ্যম, সেই স্বাধীনতাটাকে রক্ষা করা কিন্তু পুরো সমাজের সকল পেশার মানুষের দায়িত্ব।
কারণ
সাংবাদিকতা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে, ফলে এটা সারা দেশের মানুষের স্বার্থের সাথে জড়িত।
অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। ফরিদা ইয়াসমিন যোগ দিয়েছিলেন, তার কথা শুনতে পাইনি, এই বাকি 2 মিনিট আমি আপনাকে অনুরোধ করব যে বিষয়টি সর্বশেষে আলোচিত হলো, নুরুল কবির বলছিলেন যে মানে মানুষের গণমাধ্যমে আগের তুলনায় অনেক বেশি চাপের সম্মুখীন হচ্ছে, সাংবাদিকদের ভিতর দলীয়করণের প্রবণতা বাড়ছে, কর্পোরেট যুগের সাংবাদিকতা মুক্ত নয় নানান শক্তির কারণে। তো এই সবের আপনি 2 মিনিটে যদি বলেন মন্তব্য কি করবেন ফরিদা ইয়াসমিন? হ্যালো, আমার মনে হয় লাইনটি কেটে গেছে। আমরা শেষ 1 মিনিট আবার বরুণ দাশগুপ্তের কাছ থেকে শুনে আজকের মতো বিদায় নেব। বরুণ দাশগুপ্ত, একটু শেষ যে মন্তব্যগুলো আমি শুনতে চেয়েছিলাম ফরিদা ইয়াসমিনের কাছে, আপনার কাছে অনুরোধ করছি করার জন্য।
আমি খুব সংক্ষেপে বলবো যে ভারতবর্ষে এখন গণমাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম এবং মুদ্রিত মাধ্যম দুটোই এখন স্বাধীনতার হস্তক্ষেপের একটা প্রবণতা খুব বড় রকম ভাবে চলছে, এবং সেটা আসছে রাষ্ট্রের পক্ষ থেকে, এটা কোনো সন্দেহ নেই এতে। তো আমি আশা করব যে এবং এই গণতান্ত্রিক অধিকার যেটা রক্ষা সংবাদপত্রে, সেটা অনেকটাই নির্ভর করে গণ আন্দোলন কতখানি শক্তিশালী তার উপরে, একটার সঙ্গে আরেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে আমার ধারণা খুব একটা হতাশ হওয়ার কারণ নেই, ভবিষ্যতে সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমি মনে করি।
অসংখ্য ধন্যবাদ বরুণ দাশগুপ্ত এবং নুরুল কবির আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকের এই অধিবেশনে। সরাসরি আমাদের ফেসবুক ফ্যান পেজে অসংখ্য শ্রোতা প্রশ্ন করেছেন, তারা মন্তব্য করেছেন। ঢাকা থেকে মুকুল, মহিতুল ইসলাম বাবু, চাঁদ, মাহবুব জুয়েল, মোহাম্মদ আবদুল্লাহ, মিহির আওয়াল, আরাধ্য সান্নাল, আবু সাঈদ, জাহেদুর রহমান, জাফর চৌধুরী, তফাজ্জল হোসেন মানিক সহ অসংখ্য ফেসবুকে আমাদের শ্রোতারা জয়েন করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের আলোচনা থেকে আমরা শেষ মন্তব্য যেটি করছি সেটি হলো যে নুরুল কবির শেষ কথা যেটি বললেন যে শুধু সাংবাদিক সমাজ নয়, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে গণসাংবাদিকতা এবং নাগরিক সাংবাদিকতা যেভাবে বৃদ্ধি পেয়েছে, প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হওয়া আমাদের সবার জন্য জরুরি। সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এবারে আপনাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
হ্যাঁ তাহেরা, এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতাদের দুটি রিপোর্ট দিয়ে। প্রথমটি পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কবে আর কিভাবে পঞ্চায়েত ভোট করানো হবে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য নির্বাচন কমিশন আর রাজ্য সরকার বুধবার দফায় দফায় বৈঠকে বসে। যে দুটি শর্ত পালন করে নির্বাচনের দিন স্থির করা হয়েছিল তা নিয়েই এখন গোল বেঁধেছে। রমজান মাস, অত্যধিক গরম ও বর্ষা এড়াতে গিয়ে মে মাসের 15-16 তারিখের মধ্যে ভোটগ্রহণ শেষ করতে গিয়ে যে সব ক্ষেত্রে নিয়ম মানা হয়নি তা বোঝা গেল মঙ্গলবার হাইকোর্টে যখন মামলাটি যায়। শুক্রবার ডিভিশন বেঞ্চে এই মামলার নিষ্পত্তি করবে। যথেষ্ট পুলিশ অন্য রাজ্য থেকে এনে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করার দায় মানতে হলে ভোট পেছনো ছাড়ার উপায় কি? বুধবার আলোচনা চলে এই জট কেমন করে ছাড়ানো হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দ্বিতীয়টিও কলকাতা থেকে পাঠানো রিপোর্ট, এটি পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
পাথর ছোড়ার ঘায়ে জখম হয় বাসের ভিতর থাকা স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়া। তার মাথায় সজোরে আঘাত লাগায় তাকে সঙ্গে সঙ্গে SKIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে গত পরশু কাশ্মীরে লস্করি তৈবা জঙ্গিদের গুলিতে তিন কাশ্মীরি যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ হয় সেখানে। সন্ত্রাসবাদীরা কি এবার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও টার্গেট করা শুরু করলো, প্রশ্ন উঠছে জম্মু কাশ্মীরের বিভিন্ন মহলে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটারে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, স্কুলের বাচ্চা বা ট্যুরিস্টদের বাসে পাথর মেরে কি করে নিজেদের এজেন্ডা পূরণের সুবিধা হবে এই পাথরবাজদের, এমন হামলার দ্বিধাহীন নিন্দা করা উচিত আমাদের সকলে। এই টুইটে আমি আমার নিন্দার কথা জানালাম বলেই উল্লেখ করেছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবং এখন সবশেষে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী বলছেন যে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত পরিচালনাকারী অভিশংসক তদন্তের আওতায় প্রেসিডেন্টের সাক্ষ্য প্রদানকে আইনত বাধ্যতামূলক করে তোলবার সম্ভাবনাকে চালিয়ে তুলেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন পাঞ্জমুনজামের শূন্যমুক্ত এলাকায় দক্ষিণ প্রান্তে পরস্পর মিলিত হন এপ্রিলের 27 তারিখে কোরীয় উপদ্বীপের পরমাণু মুক্তকরণ এবং শান্তি নিষ্পত্তির অন্বেষায়। 11 বছর পর এই প্রথম আবার একটা আন্তঃকোরীয় শীর্ষ বৈঠক হল এবং কোরীয় যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখলেন। ট্রাম্প প্রশাসন দেখে শুনে সন্তুষ্টই মনে হচ্ছে, আশা করছেন এতে করে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের পথ প্রশস্ত হল। প্রেসিডেন্ট ট্রাম্প আজকেই এই প্রথম যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টে গেলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লেনাস রিমকোস, ফেসবুক লাইভে ছিলেন সঞ্জানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।